এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট। শুনুন স্বাধীন পডকাস্ট।
আমরা মায়াবী ভৌতিকতা এই মুহূর্তে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম স্বাধীন মিউজিক অ্যাপের আজকের এই পডকাস্টে। এবং আজকের এই পডকাস্ট শুরু করব একটি ঘটনা দিয়ে, যে ঘটনাটা একেবারে অদ্ভুত, যার কোনো ব্যাখ্যা নেই। এই ঘটনাটি ঘটে ঝিনাইদহ জেলার কোনো এক থানাতে, এবং যার কাছ থেকে আমরা ঘটনাটা পাই তার নাম হচ্ছে দুলাল মিয়া। এবং দুলাল মিয়া তার ঘটনা যেভাবে উল্লেখ করেছেন, আমি এই মুহূর্তে সেইভাবে আপনাদেরকে শোনাব, কিন্তু কিছুটা আমার মতো করে। তো দুলাল মিয়া যেই এলাকার ঘটনা বলছেন, সেই এলাকায় এই ঘটনাটা ঘটে তখন 1998 সাল অথবা 97 সাল। দুলাল মিয়াদের বাড়ি যে জায়গায় ছিল, ওই জায়গাটা দিয়ে একটা বড় খাল পুরো গ্রামের মাঝখান দিয়ে গিয়েছে, মানে গ্রামটাকে এই খাল মোটামুটি কানেক্ট করেছে, এবং লোকজন এই খাল থেকেই পানি নিয়ে পানি নিজেদের কাজে ব্যবহার করত। এবং এই খালের পানি একদম স্বচ্ছ ছিল, স্বচ্ছ। কেউ যদি এই খালের পানি থেকে যখন পানি নিতে যাবে, দেখবে যে নিচে বালুর স্তরটা পর্যন্ত দেখা যায়। তো একদিন ওই গ্রামে, দুলাল মিয়াদের ওই গ্রামে একজন মহিলা আত্মহত্যা করেন। তার বয়স আনুমানিক 39 বা 40 বা 37 এরকম, এবং তিনি দেখতে একটু কালো ছিলেন, এবং তার মুখের ধরন বা তার চেহারার যে গড়ন সেটাকে নিয়ে মানুষজন ঠাট্টা করত সেই সময়। তাকে নাকি অনেকটা ওই চ্যাপটা বানরের মুখের মতো মনে হতো তার চেহারা, মানে এইভাবে মানুষজন তাকে এভাবে খোঁটা দিত বা তুচ্ছতা ছিল করত। কিন্তু তিনি কোনো এক কারণে আত্মহত্যা করেন, কারণটা তখনও অজানা। তিনি সারা রাত গায়েব ছিলেন, তার পরিবার মনে করেছিল যে তিনি বাড়ি চলে গিয়েছেন রাগ করে, কিন্তু তিনি যে গলায় ফাঁস নিয়েছেন সেই খালের এক পাশে, মানে বয়ে যাওয়া এই বিশাল বড় খালের এক পাশে, এটা কেউ জানত না তখনও। লোকজন সেটা টের পায় তখন, যত ততক্ষণে সূর্য প্রায় মাথার কাছাকাছি চলে এসছে। খালের ওই অংশটা, যেই অংশটা একেবারে নিরিবিলি একটা জায়গা, এই খালের এই অংশটা হচ্ছে অনেকটা বাগান দিয়ে ঘেরা। বাগান বলতে কি, খালটা মাঝখান দিয়ে গেছে এবং দুই পাশেই বড় বড় গাছের বিশাল বড় বড় বাগান। এবং ভদ্রমহিলার লাশ একটা বড় গাছের ডালে ঝুলতে থাকা অবস্থায় দুজন ব্যক্তি দেখতে পান। তারপরে পুরো গ্রামের মানুষজন জানতে পারে এবং তার লাশ নামানো হয়। এই লাশ কিছুটা ডিসকালার হয়ে গিয়েছিল, এখন তার শরীরের রং কালো হলেও, মানে লাশের গরম দেখলে তো বোঝা যায় যে লাশটা কখন কি আসবে সেটা বোঝা যায়। তার লাশ যেইখানে পাওয়া গিয়েছে তাকে সেইখানে দাফন দেওয়া হয়, কারণ ওই গ্রামের যে নিজস্ব কবরস্থান আছে তারা সেখানে তাকে দাফন দিবে না স্বাভাবিকভাবেই, কারণ সে আত্মহত্যা করেছে। এবং আত্মহত্যাকারী লাশদের, আত্মহত্যার যে লাশগুলো সেগুলো কিন্তু নর্মালি গ্রামগঞ্জে দেখবেন যে গ্রামের বা ঘরের সীমানার মধ্যে লাশ দাফন করতে দেয় না। তো তিনি যে জায়গায় আত্মহত্যা করেছেন, যেখানে তার লাশ ঝুলেছিল সেইখানে তাকে দাফন করা হয়, একেবারেই সন্ধ্যার আগে আগেই এইটা সমাধান করে ফেলা হয়। তাকে গোসলও করানো হয় সেই খালের পাশেই কোন রকম ঘেরা দিয়ে, কাপড় দিয়ে, এবং সেইখানেই পাশে কবর করে জানাজাবিহীন তার লাশ দাফন করা হয়। সেদিন সন্ধ্যার দিকে না আবার বৃষ্টি নামে, ভালো রকম বৃষ্টি নামে। তার পরিবার বাড়িতে ফিরে গিয়েছে। ওই বৃষ্টির মধ্যে তারা শুনতে পায়, রাতে একটা গভীর পর্যায়ে এসে তারা শুনতে পায় সেই মহিলা তার স্বামীকে ডাকছে। তার স্বামীকে তিনি যেইভাবে ডাকতেন সেইভাবে ডেকে ডেকে বলছিলেন যে গেট খুলেন, আমি আসছি, আমি বৃষ্টিতে ভিজে যাচ্ছি, আমার অনেক ঠান্ডা লাগছে, আমার জন্য গেট খুলেন। গেটের মধ্যে সে শব্দ করে, মানে গেট ওই যে ধরনের গেট হয় গ্রামের, ওই ধক ধক করে শব্দ করে, গেট খুলে দেন, আমার অনেক ঠান্ডা লাগছে, আমি ভিজে গেছি, আমাকে ঢুকান, ভেতরে ঢুকান, গেট খুলেন। কারো সাহসে কুলায়নি, কেউ সাহস করেনি। তো এরপরে সকালবেলা অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা মানুষের জীবন যেভাবে চলতে থাকে, গ্রামের সেই সময় জীবনটা সেভাবেই চলছে। ওই জায়গায় লাশটা দাফন দেওয়ার কারণে কিছু লোক আবার ওই এলাকাটা এড়িয়ে চলতে শুরু করে। খালের ওই মানে খালটা তো বড়, খালের মধ্যে দিয়ে নৌকাও চলতো, মানে বেশি বড় বেশি চওড়াও না, কিন্তু খালটা গভীর ছিল, তো নৌকা দিয়ে এবার যাওয়া যেত। তো অনেক সময় হয় কি যে নৌকায় করে করে মানে দূর থেকে দু একজন সদাগর আসতো, সদাগর বলতে ব্যাপারী, তারা মালামাল বিক্রি করতো, ওই নৌকাই থাকতো, নৌকা দিয়ে সবকিছু, এবং সেই নৌকা বেয়ে বেয়ে বিভিন্ন জায়গায় থামতো, বেচা কেনা করতো, আবার চলে যেত। এরকম এক ব্যাপারী নৌকা সেই খাল দিয়ে নদী যে দিক থেকে ছিল সেই দিক দিয়ে খাল দিয়ে ঢুকে, কারণ তারা আবার খোঁজ নিয়েছিল যে খাল কোন দিকে যায়, কি আসে বিষয়, খোঁজ নেওয়া ছাড়া তাকে ঢুকবে না। তো যখন এই ব্যাপারী নৌকাটা স্পেসিফিকলি ওই জায়গায় এসে পৌঁছায়, তারা তো চালিয়ে যাচ্ছে, তারা খাল দেখছে, খাল এবং দুই পাশে মোটামুটি উঁচু উঁচু সব গাছের বন জঙ্গল, তারা দেখতে পায় একটা মহিলার লাশ, তার চুলগুলো চুল বাঁধা ছিল আর কি, মানে চুল গুছিয়ে বাঁধা হয় তো সুন্দর করে গুছিয়ে রাখা হয়, তার চুলটা পানির মধ্যে, তার মাথাটা কাত করে আছে অ্যাজ ইফ মুখটা খোলা, লাশের বাকি অংশগুলো উঁচু ঢালের মধ্যে, কোনো কিছু পানির মধ্যে না, শুধুমাত্র চুলটা ছাড়া, এবং চুলটা বাঁধা ছিল কিন্তু পানির মধ্যে, পানির যে ঢেউ চুলটা সেখানে নড়াচড়া করছিল, কাফন পরানো ছিল কিন্তু কাফনের মুখটা খোলা। তো ব্যাপারীরা সেটা দেখে হাক ডাক দিতে শুরু করে চারপাশে, তারা কিন্তু ভুলে ওই লাশ ক্রস করতে চায় নাই। তো তারা কিছু সময় চিৎকার চেঁচামেচি করার পরে যখন ওই যে গ্রামের লোকজন দূর থেকে রেসপন্স করলো, তারাও আবার রেসপন্স করলো, দুই পক্ষের রেসপন্সের পরে যখন গ্রামের কিছু লোক আসলো দুইজন তিনজনের মতো, তখন ব্যাপারীরা দেখালো এই যে ঘটনা কি দেখেন। তখন এই ব্যাপারীরাও জানতে পারে যে মহিলা মারা গিয়েছিল আগের দিন, আগের দিন তার লাশ পাওয়া যায় এবং তাকে দাফন করা হয়। এখন গ্রামের লোক এখানে আসে, ব্যাপারীরা যে রাস্তায় এসেছিল সেই রাস্তায় পিছনে ঘুরে চলে যায়, তারা এই লাশ ক্রস করে যাবে না। এখন গ্রামের লোকরা আসে, দুলাল মিয়া যেটা লিখেছেন যে গ্রামের লোকরা আসার পরে তারা ভালো করে ময়নাতদন্ত করে, ময়নাতদন্ত করতে বলতে কি আগে দেখে যে লাশ কিভাবে উঠলো পরে, তো কবরের মধ্যে না যে গর্তটা খোলা, এটা দিয়ে ধারণা করা যায় যে এটা এটা শিয়ালের কাজ, শিয়াল লাশ টেনে তুলেছে। কিন্তু এখন যখন দুজন তিনজন সাহসী ব্যক্তি লাশটাকে মানে ওই মহিলার লাশকে পুনরায় কবরে রাখার জন্য মানে চেষ্টা করতে যাবে, তারা তারপর একটা মানে তারা তারপর দেখতে চেয়েছিল যে মানে শিয়াল তুলেছে তো তার কোনো আলামত আছে কিনা। লাশের মুখের কাফনটা খোলা, এটা তো শিয়াল ছিঁড়ে ফেলবে, এটা তো খুলবে না। লাশের মাথার উপরে যে কাপড় থাকে যেটা সুন্দরভাবে গুছিয়ে বেঁধে দেওয়া হয় বা গুছিয়ে দেওয়া হয়, এটা তো শিয়াল খুলতে পারবে না। তারা বুঝলো যে লাশ, এখন তারা বুঝলো আবার তাদের তদন্তের পর তারা বুঝতে পারলো যে লাশ কেউ তোলার চেষ্টা করেছে, এখন কেন করেছে কেউ জানে না। তো পুনরায় কবর খুঁড়ে সে লাশ আবারও ঢুকিয়ে দেওয়া হলো এবং আবারও মাটি চাপা দেওয়া হলো, এবং এবার মাটি চাপা দেওয়ার পরে আরো কিছু একটু ভারীভাবে এই মাটি চাপা দেওয়া হয়। সেদিন সন্ধ্যার দিকে আবারও আকাশ ঘন হয়ে বৃষ্টি পড়তে শুরু করে, বৃষ্টি পড়ছে রাতের বেলা ঠক ঠক, আবার সে শব্দ। এই যে ওনার পরিবার যে ঠক ঠক শব্দটা শুনছে, এটা কিন্তু গ্রামের লোকদেরকে বলেনি। এখন কেন বলেনি, দুলাল মিয়া যেটা বলেছেন যে না বলার পিছনে কারণ হচ্ছে গ্রামের লোকজন যদি আবার এদেরকে কিছু করে বা বেড টেড করে দেয়, এই ভয়ে বলেনি। কারণ এটা আবার ছোটখাটো ব্যাপার না যে লাশ এসে গেটে ঠক ঠক করছে, ছোটখাটো ব্যাপার না। সেদিনও যখন এই মানে খুব সজোরে বৃষ্টি পড়ছে, গেটে ঠক ঠক, একই কথা, আমার প্রচন্ড ঠান্ডা লাগছে, আমাকে ভেতরে ঢুকতে দেন, আমাকে ভেতরে ঢুকতে দেন। কিন্তু একটা সময় যখন দরজা খুলছে না কেউ, তখন যে গলাটা নারী কণ্ঠের মতো ছিল সেই গলাটা কেমন যেন বদলে একটা বিশ্রী গলায় রূপান্তর হয়। এবং তখন ঢুকতে দেন না বলে তখন বলছিল, আমারে ঢুকতে দিবি না, তোদের গলা কাইরা তোদের রক্ত বলে আমি কিভাবে খাইব দেখ তোরা, আমাকে ঢুকতে দিবি না, না তোরা বাইর হবি না, তোদেরকে পাবো না, তোদেরকে যেখানে পাবো সেখানে তোর আগে ঘাড় মটকাবো, তারপরে কামড় দিয়ে তোদের ঘাড়ের নলি ছিঁড়ে তোদের রক্ত গোলা খাবো দেখিস, এইভাবে একটা হুমকি দেয় এবং ওই শব্দ গায়ব। সকালবেলায় মানে দুলাল মিয়ার ওই যে মানে এই আত্মীয় যিনি মানে যিনি ঘটনাটা সাফার করছেন এই মুহূর্তে, তখন দুলাল মিয়ার বাবাকে সে আত্মীয় এসে বলে যে দেখেন গতকালকে রাত্রে এরকম ঘটনা এবং আগের দিন কিন্তু এরকম ঘটনা ঘটেছে। তো ওই গ্রামে একজন লোক ছিল যিনি বিভিন্ন জিনিস পরা দিত, তো সেই লোকের কাছে যায় এবং সেই লোক আবার হাত পরা হাত দেখে আবার, তো সেই লোক দুলাল মিয়ার এই আত্মীয়র হাত দেখতে ছিল, ডান হাত দেখতে ছিল এবং ডান হচ্ছে দেখলো, ডানা দেখার পরে সে বলল যে খুব খারাপ জিনিসের নজর পড়ে গেছে তোদের উপরে, তোরা ভালো হয় যে তোদের মানে বিবির কবর এখান থেকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে যেতে দি, আরো বেশি ভালো হয় যদি এই গ্রামে না দিলে ভালো। তো দুলাল মিয়ার এই আত্মীয় তাকে জিজ্ঞেস করে মানে এখানে লাশ কবর দেওয়ার পিছনে ব্যাপার কারণ কি, মানে লাশ দূরে নিয়ে কবর দিলে সমাধান হবে কারণ কি। তখন এই দুলাল মিয়ার এই আত্মীয়কে সেই ব্যক্তি যিনি মানে হাত দেখছিলেন তিনি বললেন যে তোর বিবি তো এখানে মরে গেছে এবং মরার আগে সে কষ্ট পেয়েছে, আর কষ্ট পাওয়ার পরেও সে আবার এই লাশ ঝুলেছিল ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা, কত রকমের জিনিসপত্র থাকে গিয়াও গ্রামে চারপাশে ঘোরাফেরা করে জানিস না, কোনো না কোনো জিনিস তোর এই বিবির এই অবস্থা দেখেছে, আর এখানে শয়তানি কেরামতি চলে অনেক, এরকম লাশ নিয়ে শয়তানি কেরামতি চলে, তো সমস্ত শয়তানি কেরামতি থেকে বাঁচতে হলে এই লাশ এই সমস্ত লাশকে দূরে দূরে দাফন করতে হয়, আরো ভালো হয় যে দাফন করে চারপাশ যদি বন্ধ করে দেওয়া যায়। তো সেই ব্যক্তির কথা মতো লাশ উত্তোলন করে অন্য এক জায়গায় একেবারে গ্রামের বর্ডারে সীমানাতে নিয়ে লাশ কবর দেওয়ার সিদ্ধান্ত হয়, এবং লাশ যখন কবর দেওয়া হয় সেই দিনে একেবারে ওই টাইমে বৃষ্টি শুরু হয়ে গেছে, আবার একেবারে ঝুম বৃষ্টি। ওনারা লাশ দাফন করলেন, ওনারা সবকিছু করলেন, কিন্তু এই ঝুম বৃষ্টি ততক্ষণে শুরু হয়ে গেছে এবং এই ঝুম বৃষ্টি এবং অন্ধকার মানে সন্ধ্যা হয়ও নেই কিন্তু সন্ধ্যার মতো অবস্থা হয়ে গেছে, মানে সন্ধ্যা কি রাত অবস্থা হয়ে গেছে, আমাদের এখানে কিন্তু এখনো এরকম হয়, সন্ধ্যা হয়নি মাগরিবের আজানের সময় হয়নি কিন্তু অন্ধকার এমন ভাবে নেমেছে যেন মাগরিবের আজান পার হয়ে অন্ধকার হয়ে গেছে সবকিছু, যখন আকাশে বিকট কালো মেঘ থাকে। তো তারা যখন দাফন করলেন, দাফন করে তারা এখন একসাথে এই লোকগুলো সবাই আসছিলেন এবং আসার পথে তারা তাদের মানে গ্রামের শেষ মাথায় ছিল, তো এখন বৃষ্টির কারণে তো তারা দ্রুত মুভ করতে পারছে না, তো তারা তাদের মানে ওই সীমানার থেকে প্রায় এমন একটা জায়গায় এসে পৌঁছে গেছে যে তাদের বাড়ি ঘরের যে অংশগুলো ওই অংশে পৌঁছাতে হয়তো আর 10 মিনিট হাঁটতে হবে তাদের, কিন্তু অন্ধকার হয়ে গেছে এবং সবাই কথা বলতে বলতে হাঁটছে, প্রচন্ড বৃষ্টি, কারোর সাথে কোনো কিছু নেই। তো হঠাৎ তার একটা বিকট গলার শব্দ শুনতে পায়, এরকম কিছু একটা। তো যখন এরকম শব্দ শুনতে পায়, একটা গ্রুপ একসাথে থাকলে একরকম এবং একা মানুষ অন্যরকম, এখন গ্রুপে এক গ্রুপে অনেক লোক থাকার কারণে তারা একজন আরেকজনের পাশাপাশি চলে আসে এবং ওই শব্দটা তখনও হয় এরকম। তো একজন চিৎকার করে বলে, এই কে রে কে শব্দ করে, তো উত্তর দেয় আমি অমুকের বউ। তারা একেবারে ডিরেক্টলি শুনতে পায় একটা পুরুষালী মেয়ে কণ্ঠ, সে বলছে যে আমি অমুকের বউ, মানে যাকে তারা তৃতীয়বারের মতো আজকে দাফন করে এসছে। এখন গ্রুপটা করলো কি, তারা তো অনেকগুলো লোকের গ্রুপ, তারা একে অপরে হাত ধরে ফেললো এবং চিৎকার করে এক একজন আগে নিজেদের উপস্থিতি জানান দিল যে তারা এখানে উপস্থিত কিনা। তার মানে কোন লোক এখানে মিসিং কিনা সেটা দেখতে চায় তারা। এদেরকে বৃষ্টি হচ্ছে, তো তারা দেখলো যে তারা কেউ মিসিং না, তো ওইখানে তার কেউ দাঁড়িয়ে থাকবে না, তো তারা প্রত্যেকের প্রত্যেকের হাত ধরা তারা হাঁটতে শুরু করে, একটা সিরিয়াল মেনটেন করে। ওদিকে ওই শয়তানি কেরামতি মেয়ে কণ্ঠে কান্না করতে শুরু করে তাদের মন গলানোর জন্য। সে অনেক কষ্টে রয়েছে, তার এখানে অনেক কষ্ট, তাকে একা রেখে কেউ যদি না যায় সে আর এখানে একা থাকতে পারবে না। তার স্বামী তাকে শান্তি দিল না, এমনকি গ্রামের মানুষও কি তাকে শান্তি দেবে না? সে মরে গিয়েও কি শান্তি পাবে না? তাকে পানির সাথে মিশিয়ে এইভাবে মাটিতে রেখে আসলো, অদ্ভুত অদ্ভুত সব কথা। এবং এই অদ্ভুত অদ্ভুত সব কথাগুলো নিয়ে এই লোকজন গ্রামে ফিরে আসে। দোরা ভাই বলেছিল তারা যে গ্রুপটা ছিল সেই গ্রুপটা না এই ঘটনা আবার নিজেদের ফ্যামিলিকে বলতে একজন আরেকজনকে নিষেধ করে দেয়। তারা এটা চেপে গিয়েছিল জাস্ট দেখার জন্য যে এরপরে কি হয় না হয় তার কি। কিন্তু এরপরে আসলে আর বেশি কোনো ঘটনা ঘটেনি। ইন্ডিভিজুয়ালি দুই তিনটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া, মানে ওই মহিলার লাশ হাঁটা চলা করার বা ওই মহিলার আসার বা ওই মহিলা কোনো কিছু করার এরকম আর কোন রকমের ঘটনা ঘটেনি। একটা ঘটনা ছিল যেটা 2003 সালে ঘটে, দুলাল মিয়া বলেছেন আর কি, লিখেছেন আর কি, একজন ব্যক্তি যখন সাইকেল চালিয়ে ওই গ্রামের সীমানার দিয়ে যখন আসছিলেন তখন আচমকাই কোনো কারণ ছাড়াই তার সাইকেলটা স্লিপ খায় এবং তিনি পড়ে যান। বৃষ্টি ছিল না সেদিন, এবং যখন তার সাইকেলটা স্লিপ খেয়ে পড়ে যায় তিনি একটা অট্টহাসি শুনতে পান, সেটা পুরুষালী মেয়েলি কণ্ঠে অট্টহাসি, অ্যাজ ইফ কেউ খুব খুশি হয়েছে এই লোক স্লিপ পড়ে যাওয়াতে। তো তিনি নিজের সাইকেল ঠিক করে যখন উঠে দাঁড়ান, ওই হাসিটা ততক্ষণ তো শেষ, তিনি উত্তর দিলেন, এই কে রে, কে হাসিস, কি আসবি সে? তখন তাকে উত্তর দেয়, আমি হাসছি, আমি আমার মজা লেগেছে, আমি হেসেছি। তো যিনি সাইকেল আরো হেঁটে তিনি আবার পুষ্ট করেছিলেন যে তুই কে আর কোথায় বসে লুকাচ্ছিস, আর সামনে তোর হাসি বের করে, যেরকম আর কি কথাবার্তা। তখন বলল, মানে আমি আসব, আমি আসলে তুই সহ্য করতে পারবি? তখন ওই সাইকেল আরো বলল যে আয় না সামনে আয়। তখন উত্তর আসে, আমি এইখানে দেখ। তখন যখন বললো যে এইখানে দেখ, তখন মাটির উপরে দপ করে একটা শব্দ হয় একটু দূরে একটা জায়গায়, ঠিক যে জায়গায় মহিলা কবর ছিল। তো মাটির উপরে যখন শব্দ হয় তখন ওই সাইকেল আরোহী বললো যে ঢিলা মারিস কেন? তখন যে জায়গায় দপ করে শব্দ হয়েছিল সেইখানে আবার দপ করে শব্দ হয় এবং সেইখান থেকে কে জানি বলে বসে, আরে আমি তো এইখানে, আমার কবর এইখানে, আমি এইখানে শব্দ করবো না তো কে শব্দ করবে? তুই এদিক ওদিক তাকাস কেন, আমি তো এই কবরে থাকি, এদিকে এই যে কবরে আ এদিকে। এবং সেইখান থেকে ঢিল কয়েকটা ছুড়ে মারা হয়, মানে মাটির টুকরো কয়েকটা ছুড়ে মারা হয় ওনার দিকে। এবং একটা ব্যাপারে সে লোক নিশ্চিত, আশপাশে কোনো মানুষ নেই, লুকোনোর জায়গাও নেই। ওই ঢিল দেখেই লোক সাথে সাথে সাইকেলে উঠল এবং সাইকেল এক টান দিয়ে যত দূর পেরেছে তত দূর চলে আসলো। কিন্তু পেছনে ওই লোক তাকায়নি। এটা কিন্তু ভর দুপুরের ঘটনা, এটা কিন্তু একদম ভর দুপুরের ঘটনা, কোনো সুন্দর ঘটনা না। কিন্তু তার মনে হচ্ছিল যে তার পেছনে কেউ হাসতে হাসতে দৌড়াচ্ছে। তিনি সাইকেল টেনে যাচ্ছিলেন কিন্তু তার পেছনে কেউ হাসতে হাসতে দৌড়াচ্ছে, এটা তার মনে হচ্ছিল। তো এই ছিল দুলাল মিয়া ভাইয়ের ঘটনা। এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
এখন যে ঘটনাটি শেয়ার করব সেই ঘটনাটি পাঠিয়েছে আমার বন্ধু হৃদয়। হৃদয় এবং তার অফিসের কলিগরা মিলে ক্যাম্পেইনে যায় সাতক্ষীরা জেলার শ্যামনগর এলাকায়। দুই দিন সেখানে ঘোরাঘুরির পর হৃদয়ের সাথে সেখানকার কিছু স্থানীয় লোকেদের পরিচয় হয়। হৃদয়ের আবার একটা ভৌতিক নেশা ছিল, সে যেই জায়গাতেই যায় সেখানে সে স্থানীয়দের সাথে কথাবার্তা বলে জানতে চায় তাদের এলাকায় কোনো ভৌতিক ঘটনা আছে কিনা, কারণ তার ভৌতিক ঘটনাগুলো শুনতে ও সংগ্রহ করতে বেশ ভালো লাগে। তাছাড়া সেখানে চাইলেই কেউ সহজে ভৌতিক ঘটনা বলতে চায় না। হৃদয় আবার বেশ মিশুক টাইপের ছেলে ছিল, সে সহজেই সকলের সাথে খুব ভালোভাবে মিশে যেতে পারে। এভাবেই সে শ্যামনগর এলাকার এক মহলের সাথে বেশ ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলে এবং সে সেই মহলের কাছ থেকে একটি ঘটনা সংগ্রহ করে। মহল যেভাবে ঘটনা বলেছে আমার বন্ধুও ঠিক সেভাবে আমার কাছে তুলে ধরেছে। মোয়ালের ভাষ্য মতে তারা মধু সংগ্রহ করতে অনেক সময় সুন্দরবনের গভীরে প্রবেশ করে। ঠিক একদিন তারা তাদের কয়েকজন লোকের মাধ্যমে খবর পায় সুন্দরবনের একটা নির্দিষ্ট অংশে গাছে গাছে অনেক মধুর বাসা আছে। তাই তারা কিছু দলবল নিয়ে সুন্দরবনের সেই অংশে যায় মধু সংগ্রহ করতে। মধু সংগ্রহ করার একটা পর্যায়ে তারা অনুভব করে আকাশ বেশ মেঘলা হয়ে আসছে, চারপাশটা ঘন কালো অন্ধকারে ছেয়ে যাচ্ছে, আর খানিকক্ষণ পর পর আকাশ যেন গর্জন দিয়ে উঠছে, এ যেন ঝড়ের পূর্বাভাস। আকাশের এই অবস্থা দেখে তাদের যে দল লিডার ছিল সে সকলকে সতর্কতার সহিত বলতে লাগলো, আজ আর মধু সংগ্রহ করব না, আজ আমরা বাড়িতে চলে যাব। এমনিতে আকাশের অবস্থা ভালো না, যে কোনো সময় বিরাট ঝড় শুরু হতে পারে। সকলে এক জায়গায় একত্রিত হও এবং সকলকে উদ্দেশ্য করে সে আরো বলল, এই ঝড়ের সময় কেউ যেন কারো হাত না ছাড়ে, শক্ত করে যেন সবাই সবার হাত ধরে রাখে। এরই মধ্যে মুষলধারে বৃষ্টি নামা শুরু হয়, তার সাথে মেঘের গর্জন। একটা সময় সকলে সুন্দরবনের ভেতর থেকে লোকালয়ে প্রবেশ করে। তাদের দল লিডার তখন সকলের দিকে একনজর চোখ বোলায়, এই ভেবে যে সকলে সহি সালামতে ফেরত এসেছে কিনা। ঝড় বৃষ্টি হওয়ার আগে তাদের সর্বমোট 9 জন মোয়াল গিয়েছিলেন, এখন ফেরত আসার পর দেখা যাচ্ছে তারা 8 জন ফেরত এসেছে এবং তাদের মধ্যে থেকে একজন তাদের দলে নেই। তখন তাদের লিডার সেই লোকের নাম ধরে সকলকে জিজ্ঞাসা করতে লাগল, স্বপন কোথায়? তখন সকলে বলাবলি করতে লাগল, স্বপন তো আমাদের সাথেই ছিল, তাহলে এখন কোথায় গেল? আর এদিকে ঝড় বৃষ্টি বাড়তেই লাগল। তখন তাদের লিডার তাদের সকলকে বলল, আপাতত এখন যে যার বাড়িতে চলে যাও, আমরা আগামীকাল সকাল হলেই স্বপনকে খুঁজতে যাব। এখন যদি ঝড় বৃষ্টির সময় ওকে খুঁজতে যাই তাহলে হয়তো আমরা নিজেরাই বিপদের সম্মুখীন হব। লিডারের কথা শুনে সকলেই যে যার মতো যার বাড়িতে চলে যায়। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে 2 দিন একাধারে ঝড় বৃষ্টি হতেই লাগল। তৃতীয় দিন রাতে তাদের লিডার একটি স্বপ্ন দেখে, স্বপ্নটা বেশ অদ্ভুত, একটা আবছা ছায়া যার মুখ অস্পষ্ট, সে যেন কুকিয়ে কুকিয়ে বলছে, আমারে একলা ফালাই আইলা, আমার একা থাকতে খুব কষ্ট হইতাছে, তোমারা কেমনে আমার একা ফালাই আইলা। এই কথাগুলো যেন ইকো হয়ে সেই লিডারের কানে বাজছিল। লিডার ঘুম থেকে লাফ দিয়ে উঠল, সে বিষয়টা বুঝতে পারছিল না কেন এমন হল, তবে সে যতটুকু আন্দাজ করতে পেরেছিল সে বুঝতে পারল এটার কারো গলা নয়, এটা স্বপনের গলা। সে যেন করুণ সুরে বলছে তাকে তারা কেন ফেলে আসলো। সে আর এই স্বপনের কথা কাউকে জানায়নি। পরদিন লিডার তার দলের কিছু লোকদের ডেকে পাঠালো আর বলল, আজকে কিছু লোকজন মিলে আমরা স্বপনকে খুঁজতে যাব, যেহেতু 2 দিন হয়ে গেল স্বপনের এখনো কোনো খোঁজ মেলেনি, তাই আর দেরি করা যাবে না। এমনিতেও জঙ্গলের পরিস্থিতি তেমন ভালো না, যে কোনো সময়ে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই দুর্ঘটনা ঘটার আগে স্বপনকে খুঁজে বের করতে হবে। লিডার আর দুই তিনজন মিলে তারা বের হয় স্বপনকে খোঁজার জন্য। একটা সময় তারা হাঁটতে হাঁটতে সুন্দরবনের বেশ গভীরে প্রবেশ করে এবং তারা যেখান থেকে মধু সংগ্রহ করেছিল ঠিক সেখানের আশেপাশে তারা স্বপনকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও স্বপনের হদিস পাওয়া যায় না। একটা সময় তাদের লিডার বলতে থাকে, এভাবে দলবদ্ধ হয়ে না খুঁজে এক একজন এক এক দিকে খোঁজা শুরু করি, তাহলে খুঁজতে সুবিধা হবে আর স্বপনকেও সহজে পাওয়া যাবে। লিডারের কথা মতো সবাই আলাদা আলাদাভাবে খোঁজা শুরু করে। একটা সময় দূর থেকে একটা কথা ভেসে আসে, লিডার এখানে একটু আসেন। দূর থেকে ভেসে আসা সেই কথার উৎস ধরে লিডার এবং তার সাথে লোকজন সেদিকে হাঁটা শুরু করে। তিন চার মিনিটের মধ্যে তারা সকলে মিলে সেই স্থানে উপস্থিত হয় এবং যে লোক লিডার বলে ডাক দিয়েছিল সেই লোক লিডারকে ইশারা দিয়ে নিচের দিকে তাকাতে বলে। লিডার তাকিয়ে দেখল স্বপন, যে কিনা হারিয়ে গিয়েছে তার ব্যবহৃত গলার তাবিজ মাটিতে পড়ে আছে, সেই সাথে কাদা মাটিতে পায়ের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। তখন লিডার বাকি লোকজনকে বলতে লাগলো, আশেপাশে আরো একটু খোঁজাখুঁজি করে দেখো, হয়তো স্বপন আশেপাশে কোথাও রয়েছে। লিডারের কথা শুনে সকলেই সেই পায়ের ছাপকে অনুসরণ করে সামনের দিকে যেতে লাগলো। খানিকটা দূর যেতেই সকলের চোখ কপালে ওঠার অবস্থা। স্বপনের পরিহিত ছিন্ন ভিন্ন কাপড় এদিক সেদিক ছড়িয়ে পড়ে আছে, সেই সাথে একটি অর্ধগলিত লাশ পড়ে আছে। কাদামাটির আস্তরণ এবং অর্ধগলিত হওয়ার কারণে লাশটির চেহারা তেমন বোঝা যাচ্ছে না, তবে কাপড়ের বেশভূষা দেখে মনে হচ্ছে এটা স্বপনেরই লাশ। এখন এই লাশ কোনোভাবে তো বাড়িতে নিয়ে আসা সম্ভব নয়, তার উপর পচা গন্ধে সকলের দম বন্ধ হয়ে আসার উপক্রম। তখন লিডার সকলকে উদ্দেশ্য করে বলে, লাশের অবস্থা খুব খারাপ, এভাবে যদি বাড়িতে নিয়ে যাওয়া হয়তো রাস্তার মধ্যেই লাশের শরীরের অংশ খুলে যাবে, তাই সবচাইতে ভালো হয় লাশটাকে এখানে মাটি চাপা দিয়ে দিই। আর তার কথায় বাকি সকলে সমর্থন জানালো এবং লিডার আরো বলে দিল যে স্বপনের মৃত্যুর কথা যেন তার বাড়ির লোকজনদেরকে না জানানো হয়, সকলে জানবে স্বপন ঝড়ের কবরে পড়ে হারিয়ে গিয়েছে। পরে তারা কোনো রকম স্বপনকে কাদামাটি চাপা দিয়ে সেখান থেকে চলে আসে এবং সকলকে এসে জানায় স্বপনকে খুঁজে পাওয়া যায়নি, শুধুমাত্র তার গলারই তাবিজটি ছাড়া। লিডার তার পরিবারকে সান্ত্বনা দিয়ে বলল, হয়তো বাঘ স্বপনকে টেনে হিঁচড়ে গভীর বনের ভিতর নিয়ে গিয়েছে। এ কথা শুনে স্বপনের পরিবারের লোকজন কিছুটা ভেঙে পড়ে, তবুও তাদের মনে একটা আশা থাকে যে স্বপন কোনো না কোনো একদিন ফেরত আসবে। এই ঘটনার প্রায় কিছু মাস চলে যায়। আস্তে আস্তে স্বপনের কথাও সকলে ভুলে যায়। স্বপনের মৃত্যু নিয়ে যারা জানত তারা মনে মনে এক অদ্ভুত শঙ্কার মধ্যে ছিল, বিশেষ করে দলের লিডার। সে সিদ্ধান্ত নিয়েছিল স্বপনের লাশ গোপন করার। সে বারবার মনে মনে ভাবছিল এটা কি ঠিক হয়েছে, কিন্তু আর তো কিছু করারও ছিল না। যেভাবে লাশটি পচে গিয়েছিল তা বহন করা কোনোভাবেই সম্ভব ছিল না, তাই স্বপনকে মাটি চাপা দেওয়া ছাড়া অন্য কোনো উপায় ছিল না। এরপর কয়েক মাস কেটে যায়। মধু সংগ্রহের মৌসুম শেষ হয়ে আসছিল, তাই মোয়ালরা এবার নতুন এলাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু সমস্যা হল লিডার সহ তার দলের কয়েকজন মাঝে মধ্যে রাতে এক অদ্ভুত স্বপ্ন দেখতে লাগল। স্বপ্নে তারা দেখতে পায় স্বপন ভেজা কাদামাখা কাপড় পরে গভীর জঙ্গলে দাঁড়িয়ে আছে, তার শরীর কাদায় লেপটে আছে। সে শুধু একটা কথাই বলছে, তোমরা আমারে কাদামাটির নিচে ফালাই আইলা, আমার খুব ঠান্ডা লাগে, আমার খুব কষ্ট হয়। এই স্বপ্ন শুধু একবার নয়, বারবার আসতে থাকে। প্রথমে লিডার এই স্বপ্নকে নিজের দোষের ফল বলে ধরে নিয়েছিল, কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই দলের অন্যান্য সদস্যরাও একই স্বপ্ন দেখতে শুরু করে। এক একজন সকালে উঠে বলে, ভাই স্বপনরে স্বপ্নে দেখছিলাম সে খুব কষ্ট পাইতেছে, তার মুখের অবস্থা একদম ভয়ঙ্কর ছিল, মনে হইতেছে সে যেন কিছু বলতে চায় কিন্তু পারতেছে না। এভাবে দলের অনেকেই আতঙ্কিত হয়ে পড়ে, তারা নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে, কিন্তু কেউ মুখ ফুটে স্বপনের বাড়ির লোকেদের কিছু জানায় না, কারণ সবাই জানে যদি সত্য কথা ফাঁস হয়ে যায় তবে তারা বড় বিপদে পড়বে। এরই মধ্যে এক রাতে লিডার প্রচণ্ড ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু ঘুমের মধ্যেই সে বুঝতে পারে তার ঘরের জানালার টকটক শব্দ হচ্ছে। সে ধীরে ধীরে চোখ খুলে দেখে জানালার বাইরে এক ছায়াময় অবয়ব দাঁড়িয়ে আছে, চাঁদের আবছা আলো এসে স্পষ্ট দেখতে পায় এটা স্বপন। স্বপন জানালার বাইরে দাঁড়িয়ে ফেল ফেল করে তাকিয়ে আছে, মুখের চামড়া সাদা, ঠোঁট কালচে হয়ে গিয়েছে, চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছে। সে আস্তে আস্তে তার কাদামাখা হাত জানালার কাচের উপরে রাখে, তারপর সেই একই কথা বলে, তোমরা আমারে একলা কাদামাটির নিচে ফালাই আইলা, আমি খুব কষ্ট পাইতেছি। লিডার এক ঝটকে উঠে বসে, সে বুঝতে পারে এটা স্বপ্ন না। তার কপাল ঘামে ভিজে যায়, বুক ধকধক করতে থাকে, সে দৌড়ে দরজা খুলে বাইরে যায়, কিন্তু বাইরে কেউ নেই। পরদিন সকালে লিডার আরো কয়েকজনকে সাথে নিয়ে গ্রামের মসজিদের ইমাম সাহেবের কাছে যায়। লিডার যখন পুরো ঘটনা খুলে বলল, তখন ইমাম সাহেব কিছুক্ষণ চুপচাপ বসে থাকলেন, তারপর বললেন, তোমরা বড় অন্যায় করেছ, মৃতদেহ কখনো গোপন করা উচিত না, যেহেতু লাশ সঠিক নিয়ম মেনে কবর দেওয়া হয়নি এবং জানাজার নামাজও পড়া হয়নি, তাই তার কারিন জিন হয়তো সমস্যা করছে। তোমরা যত দ্রুত পারো ওইখানে যাও, গিয়ে লাশ তুলে কাফনের কাপড় পরিয়ে এরপর জানাজার নামাজ সম্পন্ন করে আবার দাফন দেওয়ার ব্যবস্থা করো। ইমাম সাহেবের কথা শুনে লিডার ও তার সঙ্গীরা বেশ চিন্তায় পড়ে গেল। তারা কিছু না বলেই মসজিদ থেকে বেরিয়ে এলো। তাদের মধ্যে এক একজন এক একভাবে ভাবতে লাগল। কেউ কেউ মনে করছিল স্বপনের মৃত্যু রহস্যজনকভাবে ছিল, কেউ ভাবছিল হয়তো তারা কিছু একটা ভুল করেছে, আর কেউ ভাবছিল সত্যিই কি স্বপনের কারেন্ট জিন তাদের পেছনে লেগেছে। সেদিন রাতে লিডার প্রচণ্ড অস্থিরতার মধ্যে ছিল, রাতে কিছুতেই তার চোখে ঘুম আসছিল না। সে বিছানায় শুয়ে ছটফট করতে লাগল, বাতাসে একটা অদ্ভুত গন্ধ ছিল, যেন কাদা আর পচা গাছপালার গন্ধ মিশে আছে বাতাসে। হঠাৎ সে অনুভব করল ঘরের ভেতর কেউ আছে। সে ধীরে ধীরে উঠে বসল, ঘরের কোণার দিকে তাকাতেই তার গা শিউরে উঠল, সেখানে আবছা অন্ধকারের মধ্যে একটা অবয়ব দাঁড়িয়েছিল। প্রথমে মনে হলো হয়তো ভুল দেখছে, কিন্তু চোখ ঠিক করতে সে স্পষ্ট দেখতে পেল স্বপন। স্বপনের শরীর ভেজা কাদায় মাখামাখি, মুখের এক পাশে চামড়া যেন খুলে গেছে আর ফাঁক হয়ে থাকা মুখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। সে ধীরে ধীরে সামনে এগিয়ে এলো আর সেই একই কথাগুলো বলতে লাগল, তোমরা আমারে একলা ফালাইলা, আমার খুব কষ্ট হয়। লিডার কিছু বলতে পারল না, তার মুখ থেকে কোনো শব্দই বের হল না। স্বপনের ঠান্ডা হাত তার ঘাড়ের কাছে স্পর্শ করল, আর সাথে সাথে লিডার অনুভব করল যেন পুরো শরীর বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে। সে চিৎকার দিয়ে উঠে পড়ল, আর তখনই সব কিছু অন্ধকার হয়ে গেল। অন্যদিকে লিডারের চিৎকার শুনে পাশের ঘরের লোকজন দৌড়ে এলো, তারা এসে দেখে লিডার মাটিতে পড়ে আছে, মুখের চারপাশে ফেনা বের হচ্ছে আর তার চোখ দুটো কুটোরের ভেতর ঢুকে গিয়েছে, তার শরীর প্রচণ্ড কাঁপছে আর মুখ দিয়ে কি যেন বলার চেষ্টা করছে। দুই তিনজন মিলে লিডারকে ধরে ফেলল, থেকে একজন এক গ্লাস পানি এনে তার মুখে ছিটিয়ে দিল। ধীরে ধীরে লিটার শান্ত হলো, কিন্তু সে তখনও ফেল ফেল করে তাকিয়েছিল। কিছুক্ষণ পর তার কাঁপুনি কমে এলে সবাই তাকে জিজ্ঞাসা করলো, তোর কি হয়েছিল, এমন লাগতেছে কেন? লিটার প্রথমে কিছু বলল না, কিন্তু কিছুক্ষণ চুপ থেকে ধীরে ধীরে বলতে লাগলো, স্বপন স্বপন আমার ঘরে আইছিল, ও আমার গলা চাইপা ধরছিল। তার কথা শুনে সবাই তো অবাক। এর পরের দিন লিডার সহ কয়েকজন হুজুরের কাছে আবার যায়, গিয়ে বলল, হুজুর আমরা চাই আপনি আমাদের সাথে যান, গিয়ে ওইখানে জানাজার নামাজ পড়ান। ইমাম সাহেব একটু চিন্তা করলেন, তারপর মাথা নেড়ে বললেন, হ্যাঁ আমি যাব, কিন্তু আগে আমাদের ভালোভাবে প্রস্তুতি নিতে হবে, কিছু লোকজন সঙ্গে নাও, ফজরের পর আমরা বের হব, আল্লাহর নাম নিয়ে বের হব, ভয় পাওয়া যাবে না। সিদ্ধান্ত হয়ে গেল, ফজরের নামাজ শেষে গ্রাম থেকে মোট 6 জন লোক বের হল, লিডার, ইমাম সাহেব এবং আরো কয়েকজন মওয়াল। তারা প্রত্যেকে হাতে লাঠি নিয়ে নেয় এবং ছুরিও রাখে সাথে, যদি কোনো বন্যপ্রাণী তাদের আক্রমণ করতে আসে তাহলে যেন প্রতিরক্ষা করতে পারে। গ্রামের অনেকেই তাদের সাথে যেতে উদ্বিগ্ন হয়ে গেল। একজন বৃদ্ধ লোক এসে বলল, বাবারা সাবধানে যাইও, জিনভূতের জায়গায় বেশি ঘাটাঘাটি ভালো না। জঙ্গলের পথ যতই গভীর হতে লাগলো ততই বাতাস যেন ভারী হয়ে আসতে লাগলো, চারদিকে ঘন কুয়াশা, অদ্ভুত একটা গন্ধ বাতাসে ভাসছে, যেন কিছু পচা একটা মাটির নিচে ছড়িয়ে আছে। ইমাম সাহেব কুরআন তেলাওয়াত করতে লাগলেন, তার সুমধুর কণ্ঠস্বর শোনা যেতেই আশেপাশের পরিবেশ একটু শান্ত বলেই মনে হল। কিন্তু ঠিক তখনই পেছন থেকে আসা একজন লোক বলল, ভাই মনে হয় আমাদের সাথে কেউ আছে, আমাদেরকে অনুসরণ করছে। দলের সবাই থমকে দাঁড়ালো, চারপাশে টর্চের আলো ফেললো, কিন্তু কিছুই দেখা গেল না। ফজরের পরপর ভোরের আলো ফুটতে একটু দেরি হয়, তাও আবার জঙ্গলের ভেতর আলো প্রায় কম, তাই টর্চ লাইট দিয়ে তারা দেখার চেষ্টা করছিল আশেপাশে কেউ আছে কিনা। কেউ নেই, ভয় পেও না, ইমাম সাহেব বললেন, তবে তিনি নিজেও জানতেন ভয় পাওয়ার কারণ আছে। তারা আবার হাঁটতে শুরু করলেন। প্রায় আধা ঘন্টা হাঁটার পর তারা সেই স্থানে পৌঁছাল যেখানে স্বপনের লাশ পুঁতে রাখা হয়েছিল। তবে তারা যেটা দেখল সেটা দেখে সবার গলা শুকিয়ে গেল। লাশ আর সেখানে নেই, চারপাশে মাটি অগোছালো, মনে হচ্ছে কেউ বা কিছু সেটা টেনে বের করেছে। তবে আশেপাশে তো কোনো বন্য প্রাণীর পায়ের ছাপ পাওয়া যাচ্ছিল না। লিডার বলল, ওকে খুঁজে বের করতে হবে। আশেপাশে খোঁজা শুরু হলো। ইমাম সাহেব বললেন, হ্যাঁ যদি এটা সত্যি স্বপনের কার ইঞ্জিনের কাজ হয় তবে একমাত্র আল্লাহ আমাদেরকে এই রাস্তা থেকে বের করতে পারবেন। কিছুক্ষণ পর তাদের দলের এক লোক চিৎকার করে উঠল, ভাই ভাই এখানে কিছু একটা আছে। সবাই সেখানে ছুটে গেল। সেখানে একটি গাছের গোড়ায় অদ্ভুতভাবে লাশটি আধা বসা অবস্থায় হেলে আছে। লাশের চোখ দুটো খোলা, অর্ধগলিত অবস্থাও বোঝা যাচ্ছে লাশের চোখ দুটো খোলা। লাশের এই অবস্থা দেখে সবাই কিছুক্ষণ হতবম্ব হয়ে দাঁড়িয়ে রইল, কেউ কথা বলতে পারছিল না। অন্ধকার জঙ্গলের নিস্তব্ধতার মাঝে শুধু গা ছমছমে বাতাসের শব্দ। ইমাম সাহেব কোরআনে আয়াত তিলাওয়াত শুরু করলেন। ইমাম সাহেব বললেন, আর দেরি করা চলবে না, দ্রুত দাফন কার্য সম্পন্ন করে আমাদেরকে ফিরে যেতে হবে। লিডার তখন কাঠ এবং কিছু কোদাল দিয়ে আর কিছু মানুষকে নিয়ে গর্ত করা শুরু করল। মাটি তুলতে তুলতে সবাই টের পেল একটা অদ্ভুত গন্ধ চারপাশে ছড়িয়ে পড়েছে। প্রথমে মনে হলো হয়তো পচালাশের গন্ধ, কিন্তু না, এই গন্ধ যেন আরো বেশি ধোয়াটে, যেন কিছু পোড়া মাংসের গন্ধ। হঠাৎ পাশেই দাঁড়িয়ে থাকে এক যুবক অস্পষ্ট স্বরে বলল, ভাই মনে হচ্ছে কেউ ঠিক আমাদের পাশেই দাঁড়িয়ে আছে। সবাই থমকে গেল। কেউ পেছন ফিরে তাকানোর সাহসও করল না। ইমাম সাহেব এবার সূরা বাকারার কিছু আয়াত তিলাওয়াত করা শুরু করলেন। কয়েক মিনিটের মধ্যে লাশ ওই কবরের পাশে আনা হলো এবং তাদের কবর খোঁড়াও প্রায় শেষ। তবে স্বপনের মৃতদেহটা অনেকটা শক্ত হয়ে গেছে, যা স্বাভাবিক পচা লাশের মতো লাগছিল না। তার কাপড়গুলো ছেঁড়া ছেঁড়া, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার চোখ দুটো খোলা, যেন কারো দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। একজন বলে উঠল, ভাই আমরা কি ঠিক কাজ করতেছি? তো ইমাম সাহেব বলেন, ভয় পেও না, আমরা সঠিক কাজ করছি, আল্লাহ আমাদের রক্ষা করবেন। তারা দ্রুত লাশটিকে কাফনের কাপড়ে জড়াতে লাগল। এমন সময় হালকা বাতাস বইছিল চারপাশে, কিন্তু হঠাৎ করেই আশেপাশে সব ঝোপঝাড় অস্বাভাবিকভাবে কাঁপতে শুরু করল। মনে হচ্ছিল যেন কিছু একটা নড়ে উঠেছে, যেন আশেপাশের কিছু তাদের উপস্থিতির অস্থির হয়ে পড়েছে। তবুও ইমামের নির্দেশে তারা সকল ভয় উপেক্ষা করেই লাশটিকে কাফনের কাপড়ে মুড়িয়ে ফেলল। তারপর জানাজার নামাজও সম্পন্ন করা হল। ইমাম সাহেব সবাইকে অযু করে আসতে বললেন। অযু করে আসার পর পাশেই ছিল ছোট পুকুর, সেই পুকুর থেকেই অযু করে আসলো তারা। তারপর জানাজার নামাজ সম্পন্ন করলেন ইমাম সাহেব। তারপর দাফন কার্য শুরু হলো। চারপাশে পিতপত নীরবতা, মাটি ফেলার সময় সবাই টের পেল অদ্ভুত একটা শীতলতা চারপাশে ছড়িয়ে পড়েছে। মাটি পড়ার প্রতিটা শব্দ কানে অস্বাভাবিকভাবে ঠেকছিল। ঠিক তখনই কয়েকজন শ্বাসকষ্টে হাঁপিয়ে উঠল তাদের দলের। সে দুই হাত দিয়ে গলা চেপে ধরল, যেন কিছু একটা তাকে শ্বাস নিতে দিচ্ছে না। চোখ উল্টে যেতে লাগল, তার শরীর কাঁপছিল। ইমাম সাহেব তার কাছে গেলেন, তার মাথায় হাত রেখে কোরআনে কিছু আয়াত পড়তে লাগলেন। কয়েক সেকেন্ড পর সে ধপ করে পড়ে গেল, আর তারপর আবার ধীরে ধীরে স্বাভাবিক হতে লাগল। দাফন কার্য চলাকালীন তারা আশেপাশের ঝোপঝাড় থেকে প্রচুর আওয়াজ শুনতে পাচ্ছিলেন। তো ইমাম সাহেব বললেন, এগুলো দেখার দরকার নেই, আমরা যা করার তা তাড়াতাড়ি শেষ করো। তবে সবাই তখন অনুভব করছিল কিছু একটা তাদেরকে দেখছে অনেক দূর থেকে। জানাজার নামাজ সম্পন্ন করার পর, দাফনের পর সবাই ফিরে আসলো যার যার বাড়িতে। আল্লাহর নাম নিয়ে জিকির করতে করতে ইমাম সাহেবের নেতৃত্বে তারা বাড়িতে পৌঁছে যায়। আল্লাহর রহমতে তাদের সাথে আর কোনো সমস্যা হয়নি। ইমাম সাহেবের নেতৃত্বে সেই লিডার বুঝতে পারলো যে আসলে আমরা অনেক বড় বিপদ থেকে রক্ষা পেয়েছি। আসলে আমরা ভালোভাবে সেই লাশটিকে দাফন করতে না পারায় হয়তো সেই লাশের কারেন্ট জিন, ইমাম সাহেব যেটা বললেন, লাশের কারেন্ট জিন তাদের উপর আক্রমণ করার চেষ্টা করছিল বা তাদেরকে বোঝানোর চেষ্টা করছিল যে আমাকে ভালোভাবে ইসলামপন্থীভাবে আমাকে দাফন দেওয়া হয়নি। তাই ইমাম সাহেব সেই কার্যটুকু শেষ করে দিলেন। এরপর থেকে ওই লিডার বা তাদের দলের কোনো সদস্যের সাথে আর কোনো রকম সমস্যা হয়নি। এরপর তারা আস্তে আস্তে আবার স্বাভাবিক জীবনে ফিরে গেল। এখনও তারা মধু সংগ্রহ করে ওইখানে যায়, কিন্তু আগের মতো আর কোনো ধরনের সমস্যা হয়নি। এই ছিল আজকের ঘটনা। আমি আব্দুর রহমান রাকিব বিদায় নিচ্ছি স্বাধীন মিউজিক অ্যাপের আজকের পর্ব থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
এখন আপনাদেরকে যে ঘটনা শোনাব, এই ঘটনাটি চাঁদপুর জেলার একটি ঘটনা এবং অনেক আগে এই ঘটনাটি আমি শুনেছিলাম এবং এই ঘটনাটি আমি শুনেছিলাম একজন প্রত্যক্ষদর্শীর কাছ থেকে। কথায় বা আড্ডার ছলা অনেকে অনেক সময় অনেক কথা বলি না, এরকম তো যার কাছ থেকে আমি ঘটনাটা শুনেছিলাম তার নাম হচ্ছে আফতাব এবং তাকে আমি আফতাব ভাই হিসেবেই জানি। প্রায় অনেকদিন হয়ে গেছে তার সাথে এখন আমার যোগাযোগ নেই, কিন্তু যে সময় যোগাযোগ ছিল ভালোই, সেই সময় অনেক আলাপ আলোচনা হতো। তার মধ্যে থেকে একদিন সে আমাকে এই ঘটনাটি বলে এবং এটা হচ্ছে আফতাব ভাইদের বাড়ি এলাকার ঘটনা। ওনাদের ওইখানে তখন 2006-07 বা 8 এরকম একটা সময়, 6-07 বা 8 একটা পরিবার আসে এবং এই পরিবারটা একেবারে নতুন। তারা এইখানে তাদের এলাকাতে একটা জমি কিনে এবং সেই জমি কেনা কিছুদিন আগে থেকে, যখন এই যে জমির মাপ ঝোঁকের কাজ শুরু হয় না, মানে একটা জমির জন্য যে আমিন আসে বা অন্যান্য ব্যক্তিরা যেভাবে আসেন, এরকম যখন এই মাপ ঝোঁকের কাজ হচ্ছিল সেই সময় তারা স্বপ্নে দেখতে পান, এই বাড়িরই উঠানের সামনে তারা দাঁড়ানো, মানে যারা জমিটা কেনার জন্য চেষ্টা করছেন এই মুহূর্তে বা যারা মানে যারা এই জমিটা কিনবেন তারাই দেখছেন যে তারা এই বাড়ির মধ্যে দাঁড়ানো। এবং এই বাড়ির এক কোণ থেকে একটা গায়েবী শব্দ ভেসে আসছে এবং সেই গায়েবী শব্দ ভেসে আসছে এবং সে বলছে, তোরা এইখানে ওই বাড়ি উঠাস না, এটা আমাদের জায়গা, তোরা আমাদের জন্য জায়গা ছেড়ে দে, আরো বেশি ভালো হয় তোরা যদি এই জায়গায় ঘর না তুলিস, তার চেয়ে বেশি ভালো হয় তোরা যদি এইখানে নাই আসিস। তো স্বপ্ন এটা দেখল তারা, এবং স্বপ্নকে কে গুরুত্ব দেয়? কেউই গুরুত্ব দেয় না। তারা যে জমিটা কিনবে এই জমিটা একেবারে অনেক বছর ধরে, বছরের পর বছর ধরে খালি একদম। তো তারা সেই জমিটা কিনে এবং জমিটা কেনার পরে খুব স্বাভাবিকভাবে যত কিছু পয়সা টসা করে খুব দ্রুততম সময়ের মধ্যে বাড়ির কাজ তারা ধরে, এবং বাড়ির কাজ ধরে ধরার পরে বাড়ির অন্যান্য আনুষঙ্গিক কাজের জন্য তারা একটা কল মানে নলকূপ স্থাপন করার কাজ শুরু করে। তো সে কূপ স্থাপন করার জন্য একটু মাটি খুঁড়তে হয়, অল্প একটু মাটি খুঁড়তে হয়, এরপরে তো অন্যান্য পাইপ নামাতে হয় নিচের দিকে। তো বাড়ির কাজও চলছে এবং অন্যান্য কাজও চলছে, সেই সাথে কূপ মানে নলকূপটা বসানোর কাজও চলছে। বাড়ির কাজ চলা অবস্থাতেই পরিবার প্রায় এই অবস্থাতেই, মানে যারা কিনেছেন তারা বাড়ির এই কন্ডিশনের মধ্যেই তারা সে বাড়িতে এসে উঠেন, মানে মাথার উপরে ছাদ নেই, তারপরও তারা ওই বাড়িতে যেহেতু কিনে ফেলেছেন, যেইভাবে হোক ছাদ থাকুক বা দেয়াল থাকুক বা টিন থাকুক বা যাই থাকুক বাড়িতে তাদেরকে থাকতে হবে। তো এলোমেলো পরিস্থিতিতে তারা সে বাড়িতে উঠেছে, অন্যান্য কাজকর্ম সব চলছে। একদিন সকালবেলা তারা ঘুম থেকে উঠে, উপরে তো ছাদ নেই, মানে ছাদের কাজ তখন শুরু হয়নি, ভিটা করা হয়েছে মাত্র, এখন ভিটার চারপাশে মানে দেয়াল টিনের দেয়াল তোলা হবে এবং টিনের দেয়াল প্রায় অলমোস্ট অর্ধেক তোলা। ঘুম ভেঙেছে সকালবেলা ভোরের ডাকে, পাখির ডাকে, ভোরের শব্দে, এবং আলো তো খুব দ্রুত, এরকম যেহেতু খোলা ছাদ আলো দ্রুত ঢুকে যাবে। বাড়ির কর্তা গিন্নি এরা সবাই উঠল, দেখল যে তাদের একটা সন্তান মিসিং, তার লাশটা পাওয়া যায় যেই জায়গায় নলকূপ করার জন্য একটু খুঁড়েছিল না, আগের দিন কিছুটা কাজ এগিয়ে রেখেছিল ঠিক সেইখানে, মাথা কর্তার মধ্যে চুবানো, একেবারে অর্ধেকের বেশি ঢুকিয়ে দেওয়া, শুধুমাত্র চোয়ালটা মাটির উপরে, আর বাকি অংশটা ডান দিকে ঘাড় ভাঙা অবস্থায় পড়ে আছে, বাচ্চারা মারা যায়, মারা মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়, কখন মরেছে কেউ জানে না। জানাজানি হলো, খোঁজখবর এদিক ওদিকে পড়লো, সবকিছুই হলো। ওই বাড়ির যে পুরাতন মালিক তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলো যে এখানে কোনো সমস্যা আছে কিনা, তারাও বলছে যে না কখনো তো এরকম না, এবং গ্রামবাসীও তাদেরকে বললো যে আমাদের তো এই জায়গাটা সবসময় এরকমই ছিল, কখনো তো আমরা দেখিনি এরকম কোনো ঘটনা, বা আমরা এই আশপাশে চলাফেরা করি কখনো তো কোনো বদনাম শুনিনি যে এই বাড়ি বা এই জমির আশপাশে কোনো ঝামেলা আছে, তাহলে এমন ঘটনা ঘটলো কিভাবে? তো একজন ব্যক্তিকে নিয়ে আনা হলো যিনি আয়না পড়ার কাজ করেন এবং বাটি চালানো করেন, তাকে নিয়ে আসা হলো আয়না পড়ায় দেখার জন্য ঘটনা কি। তো আয়না পড়ার অনুষ্ঠানটা হচ্ছিল এরকম, যে বাড়িতে যে জায়গায় ঘটনা ঘটেছে সেই বাড়িতে যে কোনো এক স্থানে সেই ব্যক্তি বসবেন যিনি আয়নাবিদ। তার সামনে থাকবে একটি আয়না এবং সেই আয়না তিনি তার বাম হাত দিয়ে ধরে রাখবেন এবং সেই আয়নায় তিনি দেখতে পাবেন কি ঘটনা ঘটেছিল। তো সে আয়নাবিদ সে বাড়িতে আসার পরে তখন যখন তিনি তার কাজ শুরু করেন, মানে তার রিচুয়াল শুরু করেন, তিনি যে জায়গায় বসে রিচুয়াল করছিলেন তার আশপাশে তো লোকজন বসা, এমনকি সে বাড়ির লোকেরাও যাদের শিশু সন্তানটা মারা গিয়েছে তারাও তো সেখানে বসা। তারা দেখলো যখনই আয়নাবিদ কাজ শুরু করেছে বাড়ির এক নির্দিষ্ট কোণে, বাড়ির একটা নির্দিষ্ট কোণে এক মশলা বাতাস বয়ে গেল, বাতাসটা অন্য কোথাও বয়ে যায়নি, ওই এক মশলা বাতাস অন্য কোথাও বয়ে যায়নি, শুধুমাত্র বাড়ির ওই স্পেসিফিক জায়গাতে বয়ে গেল। ভালো কথা, এরকম হতেই পারে। তারা আবার যখন মূল কাজের দিকে ফিরে যাচ্ছেন সেই সময় তারা লক্ষ্য করলেন বাড়ির ওই স্পেসিফিক কোণে এবার গাছ এমন ভাবে নড়ে উঠল, আমরা যেভাবে গাছের গোড়ায় দাঁড়িয়ে থেকে সুপারি গাছ বা অন্যান্য নরম কাণ্ডের গাছগুলোকে যখন নাড়াই ছাঁকা দেই, ঠিক ওরকম ছাঁকা দিলে যেরকম গাছ নড়াচড়া করে উপরে, ঠিক ওরকম। এবং সেই ঝাঁকাটা একজন দুজন দিচ্ছে না, কয়েকজন শক্তিশালী লোকের কাজ সে ভারী গাছটাকে ঝাঁকানো। আয়নাবিদ তখন তাদেরকে বললেন, আপনারা সবাই সাবধান হয়ে যান, তারা আসছে, তেনারা আসছে। আয়নাবিদ তার কাজ শুরু করেন এবং তিনি আয়নায় কি দেখছেন তখন তিনি তা একেবারে হুবহু সবাইকে শোনাচ্ছিলেন। আয়নাবিদ যখন রিচুয়াল শুরু করেন কিছুক্ষণ পরে তিনি কান্না করতে শুরু করেন, এর কিছুক্ষণ পরে আবার তিনি হাসতে শুরু করেন, এর কিছুক্ষণ পরে তিনি আচমকায় আল্লাহ 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 এরকম করছেন, আবার কিছুক্ষণ পরে হুট করে তিনি এভাবে অট্ট হাসি দিচ্ছিলেন। হঠাৎ তার এই সমস্ত কীর্তিকলাপ একেবারে শান্ত হয়ে আসে এবং শান্ত হয়ে আসা মাত্রই তিনি ধীরে সুস্থে বলতে শুরু করেন, আমি দেখতে পাচ্ছি ওই যে পুব কোণে, ওই যে দেখা যায় গাছ থেকে তিনজন লোক নেমে আসছে। তারা ধীরে ধীরে গাছ থেকে নিচে নেমে আসলো, এরপরে তারা তাদের কদম দিলে জমির ভেতরে। তারা সবাই প্রচন্ড রাগে আক্রোশে রাগান্বিত, যেই জায়গায় নলকূপ খুলল ঠিক ওই জায়গায় ওরা এলো, নলকূপ যে জায়গায় খোঁড়ার কাজ চলছে সেই জায়গায় ওরা হাত দিল, মাটি থেকে ওরা একটা ফুল বের করে আনলো। ওরা খুব রাগি, ওদের খুব রাগ হচ্ছে এখন। ওদের মধ্যে থেকে একজন চাইল পুরো টিনের বেড়াটাকে উল্টিয়ে এখনই ফেলে দিয়ে চলে যেতে, অপরজন চাইল তাদের বাচ্চাটাকে তুলে নিয়ে আছাড় মারে মেরে ফেলতে, কিন্তু তৃতীয় জন করল কি, সে ভিটার কাছে গেল, তার বড় হাত ঢুকিয়ে সে শিশু বাচ্চাটাকে ঘুমন্ত অবস্থায় টেনে বের করে নিয়ে এলো। এরপরে হেঁটে যে তার দুই পা উল্টো করে, দুই পা শক্তভাবে ধরে তারা তিনজন মিলে সে বাচ্চাটাকে ওইখানে ওই গর্তের মাটির মধ্যে পুঁততে শুরু করল। বাচ্চার গলা দিয়ে যাতে শব্দ না বের হয় এই জন্য বাচ্চার গলা একজন চেপে ধরল। ওরা যতটুকু পারল মাটির গর্তের ভেতরে গাড়ার চেষ্টা করল, মাথা নিচে পা উপরে রেখে। ওদের একজন বলছে, আরে এইভাবে লাশ রাখিস না, এইভাবে রাখলে মানুষজন মনে করবে যে অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট, ঘাড় মটকা, ঘাড় মটকা, তাহলে কেউ ভাববে না যে দুর্ঘটনা ঘটেছে। কোনো দুর্ঘটনা না, আমরা চাই ওরা জানুক আমরাই ওদের বাচ্চাকে মেরে ফেলেছি। টস করে কি জানি হলো ওই বাচ্চার ঘাড়টাকে কি জানি মটকে দিল ওই সময়। তারপরে সেই বাচ্চার লাশ সেখানে দেখে সেই তিনজন হেলতে দুলতে এই জমির সীমানার বাইরে চলে যায় এবং ধীরে ধীরে গাছ বেয়ে বেয়ে উপরে দিকে উঠে যায়। এই বয়ান শুনতে পায় তারা সে আয়নাবিদের কাছ থেকে। আয়নাবিদের কাছ থেকে এই বয়ান শোনার সময় আতঙ্কিত তারা ছিল ঠিকই, কিন্তু কান্নাও তাদের পায়, তাদের আপন সন্তানই তো মারা গেছে। এর বিহিত কি? এর বিহিতের জন্য এই নতুন লোকেরা গ্রামবাসী পরামর্শে পাশের গ্রামের একজন বেশ বেশ নাম করা কবিরাজার কাছে যায় এবং নাম করা সেই কবিরাজার কাছে যেয়ে তারা তাদের সমস্যার কথা বলে। তখন কবিরাজ তাদেরকে বলে যে আমি তোদের বাড়িতে যাব। নাম করা সেই কবিরাজ যখন সেই বাড়িতে আসে, মানে আফতাবে বলছিলেন যে ওই নতুন বাড়িতে আসে, তিনি ওই বাড়ির সীমানার মধ্যে পা দিয়েই থুতু মারতে মারতে বেরিয়ে আসেন এবং তিনি চিৎকার করে বলতে থাকেন লা হাওলা ওয়ালা কুওয়াত, লা হাওলা ওয়ালা কুওয়াত, এইভাবে আর কি তিনি চিৎকার করে লা হাওলা ওয়ালা কুওয়াত এইভাবে বলছিলেন। এরপরে তিনি আবার ঢুকেন সে বাড়িতে এবং তিনি সেই টিনের যে মানে যে ভিটাটার টিন দিয়ে কিছুটা বেড়া দেওয়া সেই ভিটার চারপাশে তিনি চক্কর কাটলেন। কিছুক্ষণ তিনি চক্কর কাটলেন এবং চক্কর কাটার পরে তিনি একেবারে পুরো বাড়ির সীমানা ধরে চক্কর কাটতে শুরু করলেন। তিনি তার চক্কর কাটার পরে সমস্ত কাজ শেষ করে তিনি যখন তাদের সামনে এলেন, মানে এই যে যাদের বাচ্চা মারা গিয়েছে তাদের পরিবারের কাছে এলেন, তখন পরিবার জানতে চাইল যে কবিরাজ সাহেব ঘটনা কি আর সমাধান কি। কবিরাজ বলেন আমি সমাধান করে দিয়েছি, ওরা আর আসবে না, ওরা একটা মাথা খেতে চেয়েছিল, একটা মাথা খেয়ে ফেলেছে, এখন ওরা খাবে না কোনো কিছু, ওদের কোনো ক্ষুধা নাই। কিন্তু মনে রাখবি ওই পুব পাড়ের ওই কোনায় ওরা থাকে, ওই যে পাশে গাছগুলো দেখা যায় ওই গাছগুলো থাকে ওরা, সাবধানে থাকিস, আসবে তো না না, আর আমি বাদ দিয়ে রেখে দিয়ে গেলাম, ওরা আসতে পারবে না, এই বাদ ওরা অতিক্রম করতেও পারবে না, তোরা কখনো ওই পুব কোণের পাশে যাবি না। এই কথা বলে আর কি তিনি চলে আসেন। আফতাব ভাই বলেছিলেন যে এই এইটুকুর পরে এরপরে কিছু ইনসিডেন্ট ঘটেছিল, ওনাদের বাড়ির উপরে ঢিল পড়ার শব্দ হয়, তারপরে দূর থেকে মানুষের হাসি ঠাট্টার শব্দ আসে, মানে এক এক সময় এক এক রকম ঘটনা ঘটে। আবার এমনও হয়েছিল যখন পুরো গৃহস্থ ঘর উঠে দাঁড়ায় ভালোভাবে, ওই পুব কোণের দিকে যে মানে একদিন বছরখানেক পরে একদিন ওনাদের এক আত্মীয় মস্করা করেছিল, সেই আত্মীয় মস্করা করেছিল ভালো কথা, কিন্তু সেই আত্মীয় যখন বাড়ি থেকে সেই বাড়ি থেকে যখন নিজের বাড়িতে ফিরতে যাবে রাস্তায় তার একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে। সে বাইসাইকেল চালিয়ে যাচ্ছিল নিজের গ্রামে, তার কোনো জায়গায় দুর্ঘটনা ঘটেনি, মুখোমুখি কোনো সংঘর্ষ ঘটেনি, কোনো কিছু ঘটেনি। তার ভাষ্য অনুযায়ী সে সাইকেল চালাচ্ছিল, এরপরে সে নিজেকে খুঁজে পায় অনেক উচ্চতায়, এরপরে সে সাইকেল সহ নিচে পড়ে, এইটুকুই তার মনে আছে। এবং এই ইনসিডেন্ট এইটুকুই ছিল, এরপরে আর এখন পর্যন্ত আর কোনো কথা ওই বাড়ি থেকে শুনতে পাননি আফতাব ভাই, এখন পর্যন্ত বলতে লাস্ট আমার যখন আফতাব ভাইয়ের সাথে যোগাযোগ হয় সেই সময় পর্যন্তই। এরপর বাকি খবর আজ পর্যন্ত চাই না, হয়তো প্রায় এই 8-9 বছরে অনেক ঘটনা ঘটতেও পারে আর নাও ঘটতে পারে। তো এই ছিল ঘটনা। আমি জাহিদ বিদায় নিচ্ছি আজকের পর্ব থেকে এবং আজ এই মুহূর্তে আপনারা যারা আমাদেরকে শুনছেন স্বাধীন মিউজিক অ্যাপের এই লাইভ স্ট্রিমে, আপনাদের সবাইকে মাহে রমজানের মোবারকবাদ, কারণ আজ থেকে মাহে রমজান শুরু হতে যাচ্ছে আমাদের জীবনে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।